الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام মোহতরম হাজিরিন ও পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এর অর্থ হল, কেউ যদি মুমিন হয় আর আমল ভালো করে। এ আয়াতে আছে দুইটা কথা, কেউ যদি মুমিন হয় আর আমল ভালো করে। অন্য আয়াতে এর সাথে আরো দুইটা কথা যুক্ত করা হয়েছে। সেখানে আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয় এবং আমল ভালো করে আর আমলটা সহিনিয়তে করে এবং আমলটা রাসূলের তরিকা মতে করে, তাহলে সর্বমোট চারটা কথা হল, মুমিন হবে, আমল ভালো করবে, আমল সহিনিয়তে করবে, আমলটা রাসূলের তরিকা মতে করবে। এই চারটা কাজ যারা করবে, আল্লাহ বলেন মিন যাকারিন আও উনসা, এই চার কাজ করনেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, এই চার কাজ করনেওয়ালা পুরুষ অথবা চার কাজ করনেওয়ালা নারী, এদের পুরস্কার কি? ওখানকার আয়াতে আল্লাহ বলেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, চার কাজ করনেওয়ালা পুরুষ এবং নারীদের পুরস্কার হল পরকালের চিরস্থায়ী জান্নাত তাদের জন্য গ্যারান্টিযুক্ত হয়ে যাবে। চার কাজ করনেওয়ালা পুরুষ এবং নারীদের জন্য পরকালের জান্নাত নিশ্চিত হয়ে যাবে, গ্যারান্টিযুক্ত হয়ে যাবে। এখানকার আয়াতে বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, চারটা কাজ যারা করবে, এরা পুরুষ হোক অথবা নারী হোক, এদেরকে আমি পবিত্র জীবন দান করব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম, আর এদের আমলের ফল আমি আল্লাহ আমলের তুলনায় অনেক বেশি পুরস্কার দান করব। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে একটা লোক দেখবে তার আমল নামায় উহুদ পাহাড়ের পরিমাণ একটা সওয়াব লেখা। লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াবের কাজ তো আমি দুনিয়ার জীবনে করিনি কোনোদিন, তাহলে আমার আমল নামায় এত বড় সওয়াব লেখা হলো কিভাবে? আল্লাহ লোকটাকে জিজ্ঞাসা করবেন, তুমি একটা খেজুরের দানা দুনিয়ার জীবনে আমার রাস্তায় দান করেছিলে কিনা? একটা খেজুরের দানা কি উহুদ পাহাড়ের সমান হয়, না আঙ্গুলের মাথার সমান হয়? কি আঙ্গুলের মাথার সমান একটা খেজুরের দানা লোকটা আল্লাহ রাস্তায় দুনিয়ার জীবনে দান করেছিল আল্লাহর কাছে হাশরের মাঠে বলবে। আল্লাহ তখন তাকে বলবেন, তোমার এই খেজুরের দানার সওয়াবটাই আমি বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ করেছি। এই হাদিসের দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় যে বান্দা যে পরিমাণ আমল করে আল্লাহ যে তার তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করবেন, এই আমলের পরিমাণটা কত আর পুরস্কারের পরিমাণটা কত। আঙ্গুলের মাথার পরিমাণ মাল আল্লাহর রাস্তায় দান করলে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান করার সমান সওয়াব আল্লাহ তাকে দান করবে। তাহলে চারটা কাজ যারা করবে, এরা নারী হোক অথবা পুরুষ হোক, এদের দুইটা পুরস্কারের ঘোষণা পাওয়া গেল, তিনটা পুরস্কারের ঘোষণা পাওয়া গেল। একটা হলো আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার পাবে, আর একটা হলো আল্লাহ এদেরকে পবিত্র জীবন দান করবেন, আর একটা হলো এদের জন্য পরকালের জান্নাত গ্যারান্টিযুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা কথাই আমাদেরকে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বোঝার দরকার। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাফসীরের কিতাবে, আল্লাহ চার কাজ করনেওয়ালা মানুষ এখানে পুরুষ হোক অথবা নারী হোক উভয়টা কথা যুক্ত করেছেন। এই চার কাজ কোনো পুরুষে করলে যেই পরিমাণ পুরস্কার আল্লাহর কাছে পাবে, এই চার কাজ কোনো নারী করলেও আল্লাহর কাছে সেই একই সমান পুরস্কার পাবে। তাই নারী এবং পুরুষের যোগ্যতায় ব্যবধান থাকা সত্ত্বেও, নারী পুরুষের কাজে ব্যবধান থাকা সত্ত্বেও, নারী পুরুষের কর্মস্থলে ব্যবধান থাকা সত্ত্বেও, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ হবে সমান সমান। নারীদের জন্য জুম্মার নামাজ ফরজ নয়, নারীরা জোহরের নামাজ পড়বে, পুরুষরা জুম্মার নামাজ পড়বে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাবে সমান। নারীদের জন্য ঈদের নামাজ ওয়াজিব নয়, পুরুষেরা ঈদের নামাজ পড়বে, নারীরা বাড়ি ঘরে থাকবে, কিন্তু আল্লাহর কাছে উভয়ের পুরস্কার সমান। নারীদের জন্য পাঁচ বেলার নামাজ, তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া সুন্নত নয়। পুরুষরা পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বে, পুরুষরা তারাবির নামাজ জামাতের সাথে পড়বে, নারীরা এই নামাজগুলি একা একা ঘরে পড়বে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাবে সমান। একটু পরিষ্কারভাবেই আমাদের বোঝা দরকার যে নারীদের মধ্যে আর পুরুষের মধ্যে কোথাও কি কোনো ব্যবধান নাই না কোথাও ব্যবধান আছে, তাহলে কোথায় আছে কোথায় নাই। নারীদের মধ্যে আর পুরুষের মধ্যে যোগ্যতায় ব্যবধান আছে, তিন ক্ষেত্রে ব্যবধান আছে। নারীদের যোগ্যতা আলাদা, পুরুষের যোগ্যতা আলাদা। নারীদের যে যোগ্যতা আছে পুরুষের সেই যোগ্যতা নাই, পুরুষের যে যোগ্যতা আছে নারীদের সেই যোগ্যতা নাই। নারীদের কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা। যে কাজ নারীরা করতে পারে সেই কাজ পুরুষ করতে পারবে না, যেই কাজ পুরুষরা করতে পারে সেই কাজ নারীরা করতে পারবে না। এই জন্য নারীদের কর্মস্থল আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা। নারীরা কোথায় কাজ করবে সেই জায়গাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, পুরুষরা কোথায় কাজ করবে সেই স্থানও আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে দেখা গেল নারীদের মধ্যে আর পুরুষের মধ্যে পার্থক্য আছে তিন ক্ষেত্রে। যোগ্যতার বেলায় পার্থক্য, কাজের বেলায় পার্থক্য, কর্মস্থলের বেলায় পার্থক্য। আর পার্থক্য নাই একটা ক্ষেত্রে, সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারীদের পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। পুরস্কার পাওয়ার বেলায় যে নারী পুরুষে কোনো পার্থক্য নাই সেই কথাটাই আল্লাহ বলেন মিন জাকারিন আও উনসা। চারটা কাজ কোনো নারী যদি করে সে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, উল্লেখিত চারটা কাজ কোনো পুরুষ যদি করে সেও আল্লাহর কাছে একই সমান পুরস্কার পাবে। আমরা আরেকটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি যে নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান কোথায়, কেন কোন যোগ্যতায় কোন কোন যোগ্যতায় তাদের মধ্যে ব্যবধান, কোন কোন কাজের মধ্যে তাদের ব্যবধান আছে আর কোন কোন কর্মস্থলে তাদের মধ্যে ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই নারীদেরকে এমন কতগুলি যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন যে যোগ্যতাগুলি পুরুষদেরকে আল্লাহ দেন নাই, আবার পুরুষদেরকে সৃষ্টিগতভাবেই এমন কিছু যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন যে যোগ্যতাগুলি আল্লাহ নারীদেরকে দেননি। যেমন সন্তান গর্ভে নেওয়ার যোগ্যতা আল্লাহ নারীদেরকেই দিয়েছেন, কোনো পুরুষকে দেননি। আর প্রতি মাসের প্রতিদিন পবিত্র থাকার যোগ্যতা আল্লাহ পুরুষদেরকেই দিয়েছেন, নারীদেরকে দেননি। পুরুষের নাই সন্তান গর্ভে ধারণের যোগ্যতা, আর নারীর নাই প্রতি মাসের প্রতিদিন রেগুলার পবিত্র থাকার যোগ্যতা। সৃষ্টিগতভাবেই নারীরা প্রতি মাসের প্রায় এক চতুর্থাংশ সময় অপবিত্র হয়ে থাকে। এই অপবিত্রতাটা কি নিজের কোন কর্মকাণ্ডের কারণে না সৃষ্টিগত কারণে? সৃষ্টিগত কারণেই তারা প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় অপবিত্র হয়ে থাকে, কাজেই তারা নিয়মিত মসজিদে আসার যোগ্যতা নেই। একমাত্র পুরুষের যোগ্যতা আছে প্রতিদিন নিয়মিত মসজিদে আসার। এই জন্য ইসলামের বিধানে ইমামতির দায়িত্ব নারীদের নয়। যদি কোনো নারীকে মসজিদের ইমামতের দায়িত্ব দেওয়া হয় তাইলে প্রতি মাসের প্রতিদিন অন্য মুসল্লিদের ইমামতি করবে দূরের কথা, নিজের জন্যই কি মসজিদে ঢুকা হালাল হবে? যখন নারী প্রকৃতিগতভাবেই অপবিত্র হয়ে পড়বে তখন অন্য লোকের ইমামতি করবে দূরের কথা, নিজেই তো মসজিদে ঢুকা হারাম, তার নিজের জন্যই মসজিদে ঢুকা হারাম। কাজেই যে নারী প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় যে নারীর জন্য মসজিদে প্রবেশ করাই হারাম, সেই নারী মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়ার বিধান কেমন কিভাবে হতে পারে? এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসা ইকারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। একজন মেয়ে লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল, এই মর্মে যে আল্লাহর রাসূল আপনি অনুমতি দিলে আমি মদিনা শরীফের মসজিদের জমাতে আপনার পিছনে জমাতে শরীক হয়ে নামাজটা পড়তে চাই। কারণ মদিনা শরীফের মসজিদের জমাতে যারা শরীক হয় তারা এক রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সমান সওয়াব পায়। বুঝে থাকলে বলেন তো, মসজিদে নববীতে জমাতে শরীক হইলে এক রাকাতে কত রাকাতের সওয়াব? 50,000 রাকাতের। এই সওয়াবটা পাওয়ার জন্য একজন নারী রসুলের কাছে মসজিদে নববীতে রসুলের পিছনে জমাতে শরীক হইয়া নামাজ পড়ার অনুমতি চাইল। আল্লাহর রাসূল অনুমতি না দিয়া বললেন যে এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা একা নামাজ পড়লে পাবে। সুতরাং পুরুষ মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়িয়া যেই সওয়াব, নারীরা ঘরের কোণায় একা একা নামাজ পড়াও সেই সব। সমান কোথায় হইল? যোগ্যতায় সমান হইল না, কাজে সমান হইল না, কর্মস্থলে সমান হইল না, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান হইল, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। মেয়ে লোকদের যত আলাদা দায়িত্ব আছে জীবনে, যে দায়িত্বগুলি কোনো পুরুষের জীবনে নাই, এর মধ্যে একটা দায়িত্ব হলো স্বামীর গড় করা। স্বামীর গড় করার দায়িত্বটা আল্লাহ একচেটিয়াভাবে সৃষ্টিগতভাবে নারীদেরকেই দিয়েছেন, কোনো পুরুষকে এই দায়িত্ব দেননি। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী স্বামীর গড় করে, এই স্বামীর গড় করার দ্বারা আল্লাহর কাছে কি পরিমাণ সওয়াব পায়? রাসূল বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে ইসলামের পরিভাষায় যেই লড়াইকে জেহাদ বলা হয়, পুরুষ যুদ্ধের ময়দানে লড়াই করে যেই সওয়াব পায়, পুরুষ জেহাদে অংশগ্রহণ করলে যেই সওয়াব পায়, আল্লাহ রাসূল বলেন নারী স্বামীর গড় করলেও সেই সওয়াব পায়। কাজে সমান হইল না, যোগ্যতায় সমান হইল না, কর্মস্থলে সমান হইল না, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসে তাহলে এই পুরুষে পায় গাজীর সওয়াব। আল্লাহর রাসূল বলেন নারীও যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে সেই নারীও পায় গাজীর সওয়াব। কোথায় সমান? কাজে সমান না, কর্মস্থলে সমান না, যোগ্যতায় সমান না, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়ে মারা যায়, শর্ত হলো লড়াইটা যদি ন্যায় সঙ্গত ভাবে হয়, অন্যায় যুদ্ধে যদি কোন মানুষ অংশগ্রহণ করে, কোন যুদ্ধের মধ্যে যদি উভয় পক্ষ অন্যায় অন্যায় হয়, এমনও তো হয় বর্তমান দুনিয়াতে বেশিরভাগ যুদ্ধ এরকম হয়, উভয় পক্ষ অন্যায়, যেখানে দুইটা পক্ষ লড়াই লাগে এবং উভয় পক্ষ অন্যায়কারী হয়, সেক্ষেত্রে আল্লাহ রসুল বলেন আল কাতিলু আল মাকতুলু কেলাহুমা ফিন্নার, হত্যাকারী আর নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী। যে হত্যা করলো সে যেমন জাহান্নামী, যে নিহত হইল সেও জাহান্নামী। আর যদি কোনো লড়াইয়ে এক পক্ষ ন্যায় আর এক পক্ষ অন্যায় হয়, ন্যায় পক্ষ মারা গেলে শহীদ, অন্যায় পক্ষ মারা গেলে দুনিয়াতেও জীবন হারাইল, পরকালেও জাহান্নামে যাবে। তো ন্যায় পক্ষ হইয়া যদি কোনো পুরুষ যুদ্ধে যায় আর যদি সেই যুদ্ধের ময়দানে মারা যায়, তাহলে সে শহীদের সওয়াব পায়। আল্লাহর রাসূল বলেন, নারীও যদি সন্তান প্রসবের সময় মারা যায় সেও শহীদের সওয়াব পায়। দেখেন, নারীর জন্য জেহাদের সওয়াব আছে। যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করে না স্বামীর ঘর করার মাধ্যমে, নারীর জন্য গাজীর সওয়াব আছে। যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে না সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে, কোনটা বুঝলেন? পুরুষের জন্য যেমন শহীদ হওয়ার সওয়াব আছে, নারীদের জন্য শহীদ হওয়ার সওয়াব আছে। নারী শহীদ হবে যুদ্ধের ময়দানে গিয়া লড়াই কইরা মারা গেলে না সন্তান প্রসবের সময় মারা গেলে, তাইলে নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, নারী পুরুষের কাজে ব্যবধান, নারী পুরুষের কর্মস্থলে ব্যবধান, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই জন্য ওই প্রশ্নকারী মেয়ে লোকটাকে আল্লাহ রসুল বললেন যে পুরুষরা মসজিদে নববীর জমাতে শরিক হইয়া এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাবে, তুমি একা একা গড়ে নামাজ পড়ে এই পুরুষের সমান সবই পাবে। কাজেই নারীদের পুরুষের সাথে কাজে কাজে সমান না কর্মফলে সমান, কি বুঝলেন আপনারা? পুরুষের যেই রকম কাজ করবে নারীরাও সেই রকম কাজ করবে না কাজে ব্যবধান আছে? কাজে ব্যবধান আছে। তাহলে আল্লাহর বিচারে নারী পুরুষ সমান কোথায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। এই বিষয়টাই আল্লাহ আমাদের আলোচ্য আয়াতে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহিনিয়তে করে, রাসুলের তরিকা মতে করে, কটা কাজ হইল? চারটা কাজ। এই মানুষের জন্য দুই আয়াতে আল্লাহ তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছে। একটা পুরস্কার, আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করবেন। আপনারা ধৈর্যের সাথে বসলে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ পবিত্র জীবনের ব্যাখ্যা শুনতে পাবেন। একটা পুরস্কার, আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করবেন। আর একটা পুরস্কার, আল্লাহ তাদের আমলের তুলনায় সওয়াব অনেক বেশি দান করবে। নামাজ পড়ল এক রাকাত, সওয়াব পাইল 50,000 রাকাতের, আমলের তুলনায় বেশি পুরস্কার। তিন নম্বর পুরস্কার, এই চার কাজ করনেওয়ালা নারী পুরুষের জন্য পরকালের চিরস্থায়ী জান্নাত গ্যারান্টি যুক্ত হয়ে থাকবে। এই আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবেই কোন ক্ষেত্রে নারী আর পুরুষ সমান তা বলে দিয়েছেন। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে আপনারা বলুন, নারী পুরুষকে আল্লাহ সমান ঘোষণা করেছেন যোগ্যতার বেলায় না কাজের বেলায় না কর্মস্থলের বেলায় না পুরস্কারের বেলায়? পুরস্কারের বেলায় নারী পুরুষ সমান, যোগ্যতার বেলায় সমান নয়। নারীর সন্তান, নারীর গর্ভে সন্তান ধারণের যোগ্যতা আছে, পুরুষের নেই। পুরুষ রেগুলার মসজিদে হাজিরা দেওয়ার যোগ্যতা আছে, নারীর নেই। বুঝতে পারতেছেন? নারীর যোগ্যতা আছে সন্তান গর্ভে ধারণের, এই যোগ্যতা পুরুষের নেই। পুরুষের যোগ্যতা আছে রেগুলার মসজিদে হাজির হওয়ার। বলুন তো আমার কথা বুঝে থাকলে, নারীর কি প্রতিদিন মসজিদে হাজির হওয়ার যোগ্যতা আছে শারীরিকভাবে? নাই। তাহলে যোগ্যতা সমান হইল না ব্যবধান হইল? যোগ্যতায় ব্যবধান। এরপরও যারা নারী পুরুষ সমান বলে তারা যে এই ব্যাপারটা বুঝে না তা নয়, বুঝে শুনেই সমান নয়, বুঝে শুনেই সমান বলে। কি বুঝলেন আপনারা আমার কথায়? যারা নারী পুরুষ সমান বলে এরা নারী পুরুষের মধ্যে ব্যবধান যে আছে এটা না বুঝে বলে না বুঝে শুনেই বলে, বুঝে যে সমান হতে পারে না তারপরও সমান বলে। নারীর যে সন্তান গর্ভে নেওয়ার যোগ্যতা আছে পুরুষের যে নাই এটা বুঝে না এমন কোন বুকাও মনে হয় সমাজও নাই। বুকারাও বুঝে যে সন্তান গর্ভে ধারণের যোগ্যতা নারীরই আছে কোন পুরুষের নাই, তারপরও নারী পুরুষ সমান বলে কেন? বুঝে না এই জন্য নয়, বুঝে শুনেই বলে কিন্তু তার মতলব খারাপ। নারী পুরুষ সমান সমান বলে না বুঝার কারণে না মতলব খারাপ হওয়ার কারণে, মতলব খারাপ হওয়ার কারণে। নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসে এক চতুর্থাংশ সময় প্রায় এক সপ্তাহ সময় অপবিত্র করে রাখেন। এই অপবিত্রতা পুরুষের জীবনে আল্লাহ দেননি, আবারও সমান হইল না আবারও ব্যবধান হইল। এই সময়ে নারীদের জন্য মসজিদে প্রবেশ করা হারাম, পুরুষের এই সময় নাই যে প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় তার জন্য মসজিদে প্রবেশ করা হারাম, এরকম বিধান পুরুষের বেলায় নাই। সুতরাং আবারও আমরা পাইলাম নারী পুরুষ যোগ্যতায় সমান নয়, ব্যবধান। সন্তান প্রসব করার যোগ্যতা আল্লাহ একতরফাভাবে নারীদেরকেই দিয়েছেন, কোনো পুরুষের মধ্যে সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা আল্লাহ দেননি, সন্তান প্রসব করার যোগ্যতা আল্লাহ পুরুষদেরকে দেন। তারপর সন্তান প্রসবের পর সন্তানকে কুলে নিয়া, মায়ের কুলেই সন্তান প্রায় দুই বছর পর্যন্ত পেশাব পায়খানা করে, কুলে বসে বসেই সন্তান পেশাব করে, মায়ের কুলে বসেই সন্তান পায়খানা করে। দিন রাত ২৪ ঘন্টার ভিতরে যে কোন মুহূর্তে স্তনের দুধ পান করার জন্য চিল্লা চিল্লি করে, যে কোন মুহূর্তে চিল্লি দেয় সন্তান দুধ পানের জন্য, সেই মুহূর্তেই মা তাকে স্তনের দুধ পান করার জন্য তৈরি থাকে, রেডি থাকে। বলেন একাধারে দুইটা বৎসর পর্যন্ত সন্তানকে স্তনের দুধ পান করাবার যোগ্যতাটা আল্লাহ নারীকেও দিয়েছেন, পুরুষকেও না, একতরফা নারীকেই। এই কথাগুলি যারা সমান বলে এরা বুঝে না, এই কথাগুলি এ খুব কঠিন কথা নাকি? যারা বলে নারী পুরুষ সমান এরা কথাগুলি বুঝে না? অবশ্যই বুঝে, আপনাদের চেয়ে আরো ভালো বুঝে। তারপরও সমান বলে কেন? ওই সমান বলার মতলব খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। অর্থাৎ হে রাসূলের বিবিগণ এবং সমস্ত মুমিন মুসলমান নারীগণ, কারে কারে ডাক দিলেন? নবীর বিবিগণকে আর মুসলমান নারীগণকে। হে নবীর বিবিগণ এবং মুসলমানের নারীগণ, কারনাফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়ি ঘরের ভিতরে থাকো। নবীর বিবিগণকে আর মুসলমানের নারীগণকে আল্লাহ কোথায় থাকতে বলেছেন? বাড়িঘরের বাইরে না বাড়িঘরের ভিতরে? কোন সুরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই বলেন, তোমরা তোমাদের বাড়িঘরের ভিতরে থাকো। এইটা তোমাদের বন্দিশালা নয়, এটা তোমাদের কর্মস্থল। কেমন কর্মস্থল? প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় যখন তুমি নাপাক হয়ে থাকবে তখন তোমার জন্য পথে ঘাটে চলাফেরা করা, অফিস আদালতে কাজ করা তোমার স্বাস্থ্যের উপযোগী নয়। সুতরাং এই ঋতুস্রাব এ আক্রান্ত অবস্থায় অবস্থানের জন্য উপযোগী হলো তোমার বসবাসের ঘর। নাপাক থাকে যখন নারীরা প্রতি মাসে মাসে এক সপ্তাহ সময় তখন অবস্থান করার উপযোগী ফতঘাট অফিস আদালত না বসবাসের ঘর, বসবাসের ঘর তোমাদের উপযোগী। সন্তান গর্বে নিয়ে পথে ঘাটে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রমের কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? তাহলে সন্তান গর্বে নিয়েও বসবাসের গড় হলো তোমাদের উপযুক্ত সময়, তোমাদের অবস্থান করার যোগ্য যথাস্থান। সন্তান গর্বে নিয়া কোথায় অবস্থান করা সুবিধা? কর্মস্থলে না বসবাসের ঘরে? বসবাসের ঘরে। এবার আপনারা বলুন, সন্তান প্রসবের সময় কোন জায়গাটা সুবিধা, অফিস না ঘর? ঘর। এবার আপনারা বলুন, সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য, সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য কোন জায়গাটা সুবিধা? বসবাসের ঘর। সুতরাং নারীর কর্মস্থল আলাদা, নারীর যোগ্যতা আলাদা, কাজ আলাদা, কর্মস্থল আলাদা। কথা বুঝতে পারতেছেন? নারীর যোগ্যতা আলাদা, কাজ আলাদা, কর্মস্থল আলাদা। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কোরআনে নারীর কর্মস্থল কোথায় সাব্যস্ত করে দিয়েছেন? বসবাসের ঘর। কোন সুরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান কর। কাজেই বসবাসের ঘর নারীদের জেলখানা নয়, বসবাসের ঘর নারীদের কর্মস্থল। কি বুঝলেন? বসবাসের ঘরের ভিতরটা নারীদের জেলখানা না কর্মস্থল? কর্মস্থল। কারো কর্মস্থলকে কেউ যদি জেলখানা বলে, এটাকে মশকারি ছাড়া আর কিছু বলা যায় না। মুসল্লিদের কর্মস্থল মসজিদ। আপনারা যখন সবাই মিলে নামাজ পড়ার জন্য মসজিদে আসেন, তখন যদি কেউ আপনাদেরকে বলে আপনারা কি জেলখানায় ঢুকলেন, এটা কি মস্কারি করা হইল না? মুসল্লিদের জমাতে নামাজ পড়ার জায়গা কোনটা? মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আসলেন জমাতে নামাজ পড়ার জন্য, আর একজনে আপনাকে বলে আপনি জেলখানায় ঢুকলেন কেন? এটা কি বাস্তব কথা বললো, নমস্কারই করলো? ঠিক তেমনি ভাবে বসবাসের ঘরকে আল্লাহ নারীদের কর্মস্থল সাব্যস্ত করে দিয়েছে। নারীদেরকে ঘরে থাকতে বললে যদি কেউ বলেন ঘর কি নারীর জেলখানা নাকি, তাহলে এটা আল্লাহর বিধানকে মস্কারি করলো। কারে মস্কারি করলো? আল্লাহর বিধানকে মস্কারি করলো। মসজিদ যেমন মুসল্লিদের জেলখানা নয়, কর্মস্থল, বিদ্যালয়, পাঠশালা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, এইগুলি যেমন ছাত্র শিক্ষকের জেলখানা নয়, কর্মস্থল, দোকান যেমন ব্যবসায়ীদের জেলখানা নয়, কর্মস্থল, অফিস যেভাবে অফিসারদের জেলখানা নয়, কর্মস্থল, ঠিক তেমনি ভাবে বসবাসের ঘর নারীদের জেলখানা নয়, কর্মস্থল। তোমরা তোমাদের কর্মস্থলে দেখো, পুরুষ পুরুষের কর্মস্থলে থাকবে। এবার বলুন, নামাজের বেলায় নারীর কর্মস্থল কোনটা, পুরুষের কর্মস্থল কোনটা? নামাজের বেলায় পুরুষের কর্মস্থল মসজিদ। আর রাসূল কি বলেছেন নারীদের বেলায়? হাইরু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, নারীদের ঘরের কোনা তাদের শ্রেষ্ঠ মসজিদ। কোন পুরুষ যদি অকারণে মসজিদের জমাতে না গিয়ে ঘরে একা একা নামাজ পড়ে ফেলে, নামাজ হয়ে যাবে কিন্তু নামাজের সওয়াব নষ্ট হয়ে যাবে। কথা বুঝে থাকলে বলুন, কোন পুরুষ যদি অকারণে মসজিদের জমাতে না গিয়ে একা একা ঘরে নামাজ পড়ে ফেলে, নামাজটা হবেই না, না হয়ে যাবে? হয়ে যাবে কিন্তু সওয়াব নষ্ট হবে। ঠিক তেমনি ভাবে কোন নারী যদি মসজিদের জমাতে শরিক হয়েই যায়, নামাজ হয়ে যাবে কিন্তু সওয়াব নষ্ট হবে। নামাজ হয়ে যাবে কিন্তু সওয়াব নষ্ট হবে। গড়ের কুনাজে নারীদের শ্রেষ্ঠ মসজিদ, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে থাকাকালে ঘোষণা করে গেছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ঘোষণা করে গেছেন, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। রাসূলের ভাষায় খাইরু মাসাজিদিন নিসা ইকারু বুয়ুতিহিন্না, নারীদের ঘরের কোনা তাদের শ্রেষ্ঠ মসজিদ। সুতরাং পুরুষেরা পুরুষের মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব, নারীরা তাদের মসজিদে নামাজ পড়লেও সেই সওয়াব। কোথায় সমান হইল? কর্মস্থলে সমান হইল না, পুরস্কার পাওয়ার সওয়াবের বেলায় সমান হইল। হ্যাঁ, সওয়াবের বেলায় সমান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। যারা এই সমস্ত পার্থক্য মানে না, অস্বীকার করে, আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলুন, এরা নারী পুরুষের পার্থক্য বুঝে না এই জন্য অস্বীকার করে, না বুঝে শুনেই অস্বীকার করে? এই বুঝে শুনে অস্বীকার করার মতলবটা কি? মতলব খুব খারাপ, খুব খারাপ। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন, নারীরা তোমরা বসবাসের ঘরে অবস্থান। এরপরে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রয়োজনে নারীরা বসবাসের ঘর হলো তাদের কর্মস্থল, প্রয়োজনে তারা তাদের কর্মস্থলের বাইরে বসবাসের ঘরের বাইরে যেতে পারে। কি প্রয়োজন? যার যা মনে চায় তাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রয়োজন নয়। আমার মনে চায় নমাজটা না পড়তে, এটাই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রয়োজন? আমার মনে চায় আমি নমাজ পড়লে আমার কষ্ট হয়, আমি নমাজ পড়ব না, এটাই কি আমার না পড়ার, নমাজ না পড়ার প্রয়োজন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? বর্তমান সমাজের মানুষ এমন স্বাধীনচেতা মনোভাব নিয়ে চলে, আল্লাহর বিধান বিরোধী কাজ করে, রাসুলের তরিকা বিরোধী কাজ করে, আর বলে এটা আমার প্রয়োজন। সুদ খায় বলে এটা আমার প্রয়োজন, ঘুষ খায় বলে এটা আমার প্রয়োজন, মদ খায় বলে এটা আমার প্রয়োজন, গাঞ্জা খায় বলে এটা আমার প্রয়োজন। মানুষের মন যা চায় তাই প্রয়োজন, না আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রয়োজন। আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে বলেন, নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, এরপরে বলেন প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারো। সেই প্রয়োজন কি? যা যে নারীর যা মনে চায় তা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত আছে। হ্যাঁ, নির্ধারিত আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোন কোন প্রয়োজনে মুসলমানের নারী বাড়িঘরের বাইরে যেতে পারে। তিনটা প্রয়োজনে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। যার যা মনে চায় সেই প্রয়োজনে, না তিন প্রকার প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তিন প্রকার প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। প্রথম প্রয়োজনটাকে বলা হয় ব্যক্তিগত প্রয়োজন, এর ব্যাখ্যা আছে। দ্বিতীয় প্রয়োজনটাকে বলা হয় ধর্মীয় প্রয়োজন, তারও ব্যাখ্যা আছে। তৃতীয় প্রয়োজনটাকে বলা হয় আর্থিক সংকট, তারও ব্যাখ্যা আছে। প্রথমে আমরা স্মরণ রাখি, তিন প্রয়োজনে আল্লাহর পক্ষ থেকে নারীদেরকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে, ধর্মীয় প্রয়োজনে এবং আর্থিক সংকটের কারণে। এবার শুনুন প্রত্যেকটার ব্যাখ্যা। ব্যক্তিগত প্রয়োজনের ব্যাখ্যা তফসিরের কিতাবে লেখা আছে, একটা নারী যদি তার মাকে দেখতে চায়, একটা নারী যদি তার বাবাকে দেখতে চায়, একটা নারী যদি তার আপন ভাইকে দেখতে চায়, আপন বোনকে দেখতে চায়, আপন মামাকে দেখতে চায়, আপন চাচাকে দেখতে চায়, কিন্তু সে যে বাড়িতে বসবাস করে সেই বাড়িতে থেকে এদেরকে দেখার কোনো সুযোগ নাই, যেখানে গেলে দেখতে পারে ঘর থেকে বের হয়ে সেখানেই যেতে পারে, কোন প্রয়োজনে বের হলো ঘর থেকে? এটা ব্যক্তিগত প্রয়োজন। কোনো নারী যদি কোনো সম্পত্তি বেচা কিনা করে, এই বেচা কিনার দলিল যদি ঘরে বসে রেজিস্টারি করা না যায়, যেখানে গেলে বেচা কিনার দলিল রেজিস্টারি হয় সেখানেই যেতে পারে, কোন প্রয়োজন? ব্যক্তিগত প্রয়োজন। কোনো নারী যদি এমন রোগে আক্রান্ত হয় যে রোগের চিকিৎসা ঘরে বসে সম্ভব নয়, যেখানে গেলে চিকিৎসা সম্ভব হয় সেখানেই যেতে পারে। বলুন কোন প্রয়োজন? ব্যক্তিগত প্রয়োজন। আপনজনকে দেখার প্রয়োজনে নারী বাড়ির বাইরে যেতে পারে। সম্পত্তি দলিল করার প্রয়োজনে নারী বাড়ির বাইরে যেতে পারে। চিকিৎসার জন্য নারী বাড়ির বাইরে যেতে পারে। এই সমস্ত প্রয়োজন কোন প্রকারের অন্তর্ভুক্ত? ব্যক্তিগত প্রয়োজনের অন্তর্ভুক্ত। এবার ধর্মীয় প্রয়োজনের ব্যাখ্যা। কোন নারীর উপর যদি হজ ফরজ হয়, বসবাসের ঘরে বসে বসেই হজ হবে না, ঘর থেকে বের হয়ে পবিত্র মক্কা নগরী পর্যন্ত যেতে হবে? এবার কোন প্রয়োজনে গেল? ধর্মীয় প্রয়োজন। কোন নারী যদি বসবাসের ঘরে বসে বসে যে পরিমাণ দিন না শিখলে, যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ না করলে মুসলমানের মতো জীবনযাপন করা সম্ভব নয়, সেই পরিমাণ ইসলামী শিক্ষা যদি বসবাসের ঘরে বসে শিখার সুযোগ না থাকে, যেখানে গেলে উযু গোসল শিখতে পারে, যেখানে গেলে কলেমা কালাম শিখতে পারে, যেখানে গেলে নামাজ রোজা শিখতে পারে, যেখানে গেলে পাকনাফাকের কথা শিখতে পারে, সেখানেই যেতে পারে, কোন প্রয়োজন? ধর্মীয় প্রয়োজন। কোন নারীর যদি ওয়াজ নসিহত শোনার মতো সুযোগ ঘরে না থাকে, ওয়াজ নসিহত করাটাও ফরজ, ওয়াজ নসিহত শোনাটাও ফরজ, তবে দুই ফরজে বেশ কম আছে। ওয়াজ নসিহত করাটা হইল ফরজে কেফায়া, আর ওয়াজ নসিহত শোনাটা হইল ফরজে আইন। কোন একজন আলেম ওয়াজ করলে অন্য আলেমের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যায়, কোন একজন মুসলমানে ওয়াজ শুনলে অন্য মুসলমানের পক্ষ থেকে ওয়াজ শোনার ফরজ আদায় হয় না। বলেন ওয়াজ শোনাটাও ফরজে কেফায়া না ফরজে আইন? পাঁচ বেলার নামাজ আর জানাজার নামাজের মতো, জানাজার নামাজও ফরজ, পাঁচ বেলার নামাজও ফরজ, কিন্তু জানাজার নামাজ কিছু মুসলমান পড়লে সব মুসলমানের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। পাঁচ বেলার নামাজ যে পড়ল তার দায়িত্ব আদায় হয়, যে পড়ে না তার দায়িত্ব বাকি থাকে। ঠিক তেমনি ভাবে ওয়াজ করাটা হইল ফরজে কেফায়া, কিছু আলেমে ওয়াজ করলে অন্য আলেম যারা ওয়াজ করলেন না তাদের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়, কিন্তু ওয়াজ শোনাটা ফরজে আইন। কিছু মুসলমানে ওয়াজ শুনলে অন্য মুসলমানের ওয়াজ শোনার ফরজ আদায় হয় না। কাজেই কোন মেয়ে লোক যদি ঘরে বসে ওয়াজ শোনার সুযোগ না পায়, যেখানে গেলে ওয়াজ শোনার সুযোগ পায় সেখানেই যেতে পারে। এটা কোন প্রয়োজন? ধর্মীয় প্রয়োজন। এবার আসেন ব্যক্তিগত আর্থিক সংকটের প্রয়োজনের ব্যাখ্যা। ইসলামের বিধানে চার দল মানুষকে বিনা চাকুরিতে, বিনা শ্রমে, বিনা খাটুনিতে বেকার বাধা দিয়া লালন পালন করা সরকারের উপর ফরজ। কত দল মানুষকে বেকার বাধা দেওয়া সরকারের উপর ফরজ? চার দল। এক নম্বর, অসহায় শিশু। যে শিশু তার ব্যক্তিগত কোনো সম্পদ নাই এবং উপার্জন করে খাওয়াবার মতো কোনো অভিভাবক নাই, আপনাদের বিচার বলে শিশু শ্রম কেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকারের উপর ফরজ। দুই নম্বর, অসহায় বৃদ্ধ। যে বৃদ্ধের লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই, উপার্জন করে লালন পালন করার মতো কোনো আত্মীয় নাই, আপনাদের বিচার বলে এই বৃদ্ধ শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকারের উপর ফরজ। কত দল গেল? দুই দল। তিন নম্বর, ওই যুবক পুরুষ। এতক্ষণ ছিল শিশু আর বৃদ্ধ, এখন যুবক পুরুষ। ওই যুবক পুরুষ যার শরীরে উপার্জন করার যোগ্যতা নাই, জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে, আতুর হওয়ার কারণে, লেংরা হওয়ার কারণে, অঙ্গহানি হওয়ার কারণে, এইরকম কোনো বিশেষ কোনো কারণে তার শরীরে যদি কাজ করার মতো যোগ্যতা নষ্ট হইয়া যায়, তাহলে সে পুরুষ হওয়া সত্ত্বেও, যুবক হওয়া সত্ত্বেও তাকে বেকার বাতা দিয়া লালন পালন করা সরকারের উপর ফরজ। কত দল গেল? চতুর্থ নম্বর, ওই যুবতী নারী। এবার যুবতী নারী, পঙ্গু হওয়ার শর্ত নাই, স্বাস্থ্য নষ্ট হওয়ার শর্ত নাই, পূর্ণ সুস্থ যুবতী, কিন্তু লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই, উপার্জন করে লালন পালন করার মতো কোনো পুরুষ নাই, তার শরীরে শক্তি থাকা সত্ত্বেও, সুস্থ থাকা সত্ত্বেও, অঙ্গহীন না হওয়া সত্ত্বেও সরকার তাকে বেকার ভাতা দিয়া লালন পালন করা ফরজ। পুরুষের বেলায় উপার্জনে অক্ষম হইলে, নারীর বেলায় উপার্জনে সক্ষম থাকলেও, ব্যবধানটা বুঝতে পারছেন? বলুন তো, যুবক পুরুষকে সরকার লালন পালন করা ফরজ কোন সময়? শরীর উপার্জনে অক্ষম হইলে, শরীরটা উপার্জনে অক্ষম হইলে। কিন্তু যুবতী নারী যদি অসহায় হয়, শরীরটা উপার্জনে সক্ষম হইলেও তারে সরকারে উপার্জন না খাটাইয়া তারে বেকার ভাতা দিয়া লালন পালন করা ফরজ। নারীর মধ্যে আর পুরুষের মধ্যে ইসলামে এখানে এই বৈষম্য করলো কেন, বেশকম করলো কেন? তার কারণ হইল, পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন, সমস্ত মানুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন এবাদত বন্দেগীর জন্য, পরকালের জন্য, পরকালের উদ্দেশ্যে। কিন্তু দুনিয়ার জীবনে কি করবে শরীরের শক্তি সামর্থ্য দিয়া? পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন দুনিয়ার জীবনে উপার্জনে শ্রম খাটার জন্য। দুনিয়ার জীবনে আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দেন কিসের জন্য? উপার্জনে শ্রম খাটার জন্য। নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য নয়, তার শরীরের তিনটা জিনিস ক্ষয় করে তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। জিনিসটা বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানের বোঝা দরকার। পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়া থাকেন শরীরের রক্ত দিয়া, শরীরের ক্যালসিয়াম দিয়া, শরীরের ভিটামিন দিয়া, তিনটা জিনিস দিয়া গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। পুরুষের শরীরের রক্ত দিয়া গর্ভের সন্তানের দেহ গঠন করতে হয়? পুরুষের শরীরের ভিটামিন দিয়া, পুরুষের শরীরের ক্যালসিয়াম দিয়া নিজের গর্ভের সন্তানের দেহ গঠন করতে হয়? তাহলে পুরুষের শরীরে শক্তি দেন কেন? উপার্জনে শ্রম খাটার জন্য। নারীর শরীরের রক্ত দিয়া তার গর্ভের সন্তানের দেহ গঠন করতে হয়, নারীর শরীরের ক্যালসিয়াম দিয়া তার গর্ভের সন্তানের দেহ গঠন করতে হয়, নারীর শরীরের ভিটামিন দিয়া তার গর্ভের সন্তানের দেহ গঠন করতে হয়। সুতরাং নারীর শরীরে যে কাজের জন্য আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, ওই শক্তি সামর্থ্য সেই কাজেই ব্যবহার করতে হবে। তা না করে যদি পুরুষের কাজে নারীর শরীরের শক্তি সামর্থ্য ব্যবহার করা হয়, আল্লাহর দৃষ্টিতে সেটা নারীর প্রতি জুলুম, অবিচার এবং অত্যাচার করা হয়। বুঝে থাকলে বলুন, নারী রেডিয়া উপার্জনে শ্রম খাটাইলে নারীকে অধিকার দেওয়া হয় না, জুলুম করা হয়? কেন? তার শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছিলেন উপার্জনে শ্রম খাটার জন্য নয়, তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের। আল্লাহ দিলেন এক কাজে, আপনি ব্যবহার করলেন আরেক কাজে, হইল সুবিচার না অবিচার? সুতরাং নারীরে দিয়া যারা উপার্জন করায়, এরা নারীরে অধিকার দেয় না অবিচার করে? অবিচার। এই অবিচারটা বৈধ করার কুমতলবে এরা বলে নারী পুরুষ সমান। এই অবিচারটা বৈধ করার কুমতলবে, ওই যে বলছিলাম মতলব খারাপ, নারী পুরুষের ব্যবধান তারাও বুঝে নাকি বুঝে না? সমান বলে কেন? মতলবটা কি? এই অবিচারটারে বৈধ সাব্যস্ত করতো, আমরা অবিচার করতেছি, এটা অবৈধ নয়, এটা অবিচার নয়, এটা বিচার। এই কথাটা অবিচারকে বিচার সাব্যস্ত করার জন্য এই কুমতলবে এরা সমান বলে থাকে। এই জন্য পুরুষের বেলায় সরকার কোন সময়, যুবক পুরুষকে সরকার কোন সময় লালন পালন করা ফরজ? যখন তার শরীরে কাজ করার যোগ্যতা না থাকে। নারীর বেলায় কাজ করার যোগ্যতা থাকা সত্ত্বেও অসহায় নারীকে সরকার বেকার ভাতা দিয়ে লালন পালন করা ফরজ। পুরুষের বেলায় শর্ত ছিল কাজ করার যোগ্যতা না থাকলে, নারীর বেলায় সেই শর্ত নাই কেন? নারীর শরীরের শক্তিটা উপার্জনে শ্রম খাটার জন্য নয়, তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। পুরুষ, তোমার যেহেতু গর্ভস্থ সন্তানের দেহ গঠনের দায়িত্ব নাই, সুতরাং উপার্জনের শ্রম খাটা তোমার দায়িত্ব। আর নারীর যেহেতু নিজের শরীরের রক্ত দিয়া, নিজের শরীরের ভিটামিন দিয়া, নিজের শরীরের ক্যালসিয়াম দিয়া গর্ভস্থ সন্তানের দেহ গঠনের দায়িত্ব আছে, সুতরাং নারীর উপার্জনের শ্রম খাটার দায়িত্ব নাই। নারীর শরীরে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নারীর যদি সম্পদ না থাকে, নারীর যদি কোনো উপার্জনকারী পুরুষ না থাকে, তাহলে এই নারীকে, এই সুস্থ সক্ষম সবল নারীকেও বেকার বাতা দিয়া লালন পালন করা সরকারের উপর ফরজ। কত দল হইল? চারিদল। অসহায় শিশু, অসহায় নারী, পঙ্গু যুবক, সুস্থ নারী। অসহায় শিশু, অসহায় বৃদ্ধ, অসহায় শিশু, অসহায় বৃদ্ধ, পঙ্গু যুবক, সুস্থ নারী যদি অসহায় হয়, তাইলে এই চার দল মানুষকে বিনা শ্রমে, বিনা পরিশ্রমে, বিনা চাকুরিতে বাতা দিয়া, বেকার বাতা দিয়া লালন পালন করা সরকারের উপর ফরজ। এখন যদি কোনো সরকার এই অসহায় নারীকে বেকার বাতা দেয় না, তাইলে এই নারী কি না খাইয়া মরবে, না খাইতে হবে? অসহায় সরকার বেতন ভাতা, বেকার ভাতা দেওয়া সরকারের উপর ফরজ ছিল। সরকার যদি তার ফরজ আদায় করে না, এই নারীটা পড়ল আর্থিক সংকটে। আর্থিক সংকটে পড়ল যেই নারী, সেই নারীও উপার্জনের স্বার্থে ঘর থেকে বের হতে পারে। মূল কথার দিকে ফিরে যান। আল্লাহ সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর বিবিরা এবং মুসলমানের নারীরা, তোমরা বসবাসের ঘরের ভিতরে থাকো, তিন প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারো। এক নম্বর ব্যক্তিগত প্রয়োজন, বেক্কা আছে না যার যার ইচ্ছা মতো। দুই নম্বর ধর্মীয় প্রয়োজন, বেক্কা আছে না যার যার ইচ্ছা মতো বেক্কা আছে। তিন নম্বর আর্থিক সংকটে পড়লেও মুসলমানের নারী উপার্জনের জন্য ঘর থেকে বের হতে পারে। যার যার মন গড়া বেক্কা মতো না শরীয়ত সম্মত বেক্কা আছে, শরীয়ত সম্মত বেক্কা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে বলেন, নারীরা তোমরা তোমাদের বসবাসের ঘরের ভিতরে থাকো। তারপরে বলেন, প্রয়োজনে ঘর থেকে বের হতে পারো। এবার বলুন প্রয়োজন কতটা? এক নম্বর ব্যক্তিগত, দুই নম্বর ধর্মীয়, তিন নম্বর আর্থিক সংকট। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, কিন্তু যার যার মন গড়া ব্যাখ্যা মতে নয়, শরীয়ত সম্মত ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলি আপনাদের সামনে বলা হয়েছে। এই তিন প্রয়োজনে কোন মুসলমানের নারী যখন ঘর থেকে বের হবে, তখনকার কেমন ভাবে বের হবে তার বিবরণ দিয়ে আল্লাহ একই আয়াতে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বর নারীরা যেমন ভাবে বেপর্দা হয়ে ঘর থেকে বের হতো, কোন মুসলমানের নারী এই তিন প্রয়োজনে যখন ঘর থেকে বের হয়, তখন ওই অসভ্য নারীদের মতো বেপর্দা হয়ে বের হতে পারে না। অর্থাৎ যে নারী কোন প্রয়োজনে ঘর থেকে বের হয় বেপর্দা হয়ে, আল্লাহ সেই নারীকে বলেছেন অসভ্য বর্বর। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বরে। প্রয়োজন ছাড়া নারী ঘর থেকে বের হবে না। এই প্রয়োজনগুলির কারণে যখন নারী বের হবে ঘর থেকে, তখন অসভ্য বর্বরের মতো বের হবে না। তফসিরের কিতাবে লেখা আছে, আল্লাহ এখানে অসভ্য বর্বর কাকে বললেন? পরিষ্কার ভাষায় লেখা আছে, অসভ্য বর্বর বলছেন যে নারী বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয়, আল্লাহ ওই নারীকে বলেছেন অসভ্য বর্বর। এমন নারীকে রাসূলের ভাষায় হাদিস শরীফে বলেছেন দাইয়ুস। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দাইয়ুস কাকে বলে? দুই দল মানুষকে দাইয়ুস বলে, এক দল পুরুষ দাইয়ুস আর এক দল নারী দাইয়ুস। পুরুষ দাইয়ুস ওই সমস্ত দাইয়ুসদেরকে বলা হয়, যাদের অধীনস্থ মেয়েদেরকে অবাধে বেপর্দা চলতে দেয়, আর নারীদের ইউস ওই সমস্ত নারীদেরকে বলা হয় যারা অবাধে বেপর্দা চলে। যে নারী বেপর্দা চলে সে নারী দেয় ইউস, আর যে পুরুষ তার নারীকে বেপর্দা চলতে দেয় সে পুরুষ দেয় ইউস। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, তুমি চাই পুরুষ দায়ুস হও চাই নারী দায়ুস হও, দায়ুস নিজের এবাদত বন্দীগীর দ্বারা বেসতে যাইতে পারবে না, কারণ তুমি দায়ুস, তোমার নামাজ তোমাকে বেসতে নিতে পারবে না, তুমি দায়ুস তোমার রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে না, তুমি দায়ুস তোমার হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তুমি দায়ুস তোমার জাকাত তোমাকে জান্নাতে নিতে পারবে না, দায়ুস জান্নাতে যেতে পারবে না। বুঝে থাকলে বলুন, বেনমাজির নাম দায়ুস, বেনমাজির নাম দায়ুস না নমাজিও দায়ুস হয়, হ্যাঁ বেরোজাদার দায়ুস না রোজাদারও দায়ুস হয়, হজ না করলে দায়ুস না হাজিও দায়ুস হয়, হাজিও দায়ুস হয়। আল্লাহ রাসূল বলেন দায়ুসের বেহেস নাই। সুতরাং আমরা শুধু গতানুগতিক ভাবে কোরআনের তফসির শুনলে আর বুঝলেই তো হবে না, এটা তো নিজের জীবনে তো ফিট করতে হবে। খুব ভালো ডাক্তার উন্নত মানের প্রেসক্রিপশন করে দিলেন আপনার রোগের চিকিৎসার জন্য, প্রেসক্রিপশন মতো ঔষধ কিনে দেখলেন আপনি খাইতে বড় তিতা লাগে, এই জন্য ঔষধ খাওয়া বন্ধ করে দিলে রোগ সারবে, সারবে ওষুধের দোষের কারণে না ডাক্তার অযোগ্য হওয়ার কারণে না রোগীর নিজের দোষে, কোরআনটা তো একটা চিকিৎসা। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনকে শিফা বলেছেন, কোরআন চিকিৎসা, শরীরের রোগের চিকিৎসা নয় আত্মার রোগের চিকিৎসা। এই প্রেসক্রিপশন স্বয়ং আল্লাহর দেওয়া, আল্লাহর চেয়ে ভালো প্রেসক্রিপশন দাতা যেমন আর হতে পারে না, তেমনি ভাবে কোরআনের চেয়ে ভালো প্রেসক্রিপশন জগতে আর কিছু হতে পারে না, সর্বশ্রেষ্ঠ প্রেসক্রিপশন দাতা আল্লাহর পক্ষ থেকে, সর্বশ্রেষ্ঠ প্রেসক্রিপশন হিসাবে কোরআন আল্লাহ মানুষকে দান করেছেন। বিধান পালন করতে একটু কষ্ট হয়, এই জন্য কোরআনের বিধান এড়িয়ে চলার জন্য না পালন করার জন্য, পালন করার জন্য, পালন যদি না করি তাহলে কোরআন বুঝে লাভ কি, কোরআন শুনে লাভ কি, ভালো ডাক্তারের দেওয়া ভালো ঔষধ যদি তিক্ত হওয়ার কারণে আমি খাই না পান করি না তাহলে এই ডাক্তারের কাছে যাওয়ার সার্থকতা কি আর এই ঔষধ কিনার সার্থকতা কি। এই জন্য আমরা কোরআনের তফসির শোনার চেষ্টা করি, কোরআনের বিধান জীবনে ফিট করার উদ্দেশ্য নিয়ে, কোরআনের বিধান নিজের জীবনে আমল করার পালন করার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য নারী কাদেরকে বলেছেন, বলে গেলেন যে নারী দরকার বশত ঘর থেকে বের হওয়া সত্ত্বেও বেপর্দা হইয়া বের হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যে নারী ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, বের হওয়ার সাথে সাথে একটা শয়তান তার গাড়ে সোয়ার হয়। রাসূল, আপনাদের রাসূল জীবনে যত কথা বলেছেন সবগুলি সত্য বলেছেন, শুধু এই কথাটা মিথ্যা বলেছেন। কি বলেন, কোন নারী যখন বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয় তখন একটা শয়তান তার গাড়ে সোয়ার হয়, এই কথাটা মিথ্যা বলেছেন? বিশ্বাস হয় আপনাদের রাসূল এই কথাটা মিথ্যা বলেছেন? তাইলে আমি কেন আমার বিবির গাড়ে একটা শয়তান সোয়ার হওয়ার সুযোগ দেই, আমি কেন আমার মেয়ের ঘরে একটা শয়তান সোয়ার হওয়ার সুযোগ দেই, আমি কেন আমার পুত্রবধূর ঘরে একটা শয়তান সোয়ার হওয়ার সুযোগ দেই, আমি কেন আমার যুবতী বোনের ঘরে একটা শয়তান কেন সোয়ার হওয়ার সুযোগ দেই? রাসূল আরো বলেন বেপর্দা নারীর ঘরে শয়তান সোয়ার হয়ে করে কি, দুইটা কাজ করে। একটা কাজ, যতক্ষণ পর্যন্ত বেপর্দা নারীটা ঘরের বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত রাস্তার পুরুষপালের কুদৃষ্টি তার দিকে আকর্ষণ করে, রাস্তার পুরুষপালের সুদৃষ্টি আকর্ষণ করে, সুদৃষ্টি আকর্ষণ করে না কুদৃষ্টি বলুন তো আপনারা।
আপনার বিবি বহু, আপনার বিবি হোক, আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, বেপর্দা হইয়া রাস্তায় ঘোরাফেরা করলো, আর রাস্তার পুরুষ পালে কুদৃষ্টিতে তারে দেখলো, এটা আপনার মান সম্মানের ব্যাপার। মান সম্মান এর দ্বারা আপনার বাড়ে না নষ্ট হয়? আমার যুবতী নারীকে রাস্তার পুরুষ পালে কুনজরে দেখলে যে আমার মান হানি হয়, এই সেন্স কতজন মুসলমানের অন্তরে বাকি আছে বর্তমানে? এই অনুভূতি কতজন মুসলমানের বাকি আছে? আমার যুবতী নারীকে রাস্তার পুরুষ পালে কুনজরে দেখলে আমার মান ইজ্জতে আঘাত হয়। আমার যুবতী বিবিকে রাস্তার পুরুষ পালে কুনজরে দেখলে আমার মান ইজ্জতে আঘাত হয়। আমার যুবতী বোনকে রাস্তার পুরুষ পালে কুদৃষ্টিতে দেখলে আমার প্রেস্টিজ লস হয়। এই কথাটা বুঝার মতো অনুভূতি কতজন মুসলমানের অন্তরে বাকি আছে? বহু মুসলমান এমন আবির্ভূত হয়ে গেছে যারা মনে করে নিজের যুবতী বৌরে রাস্তার পুরুষ পালে দেখলে তার মান মর্যাদা হয়। এই সমস্ত মুসলমানের মস্তিষ্ক কি পরিমাণ গান্দা হয়েছে এটা বোঝাবার জন্য আপনাদেরকে বলি। নিজের বিবিকে লাখ টাকা দিয়ে সাজায়, সাজাইয়া রাস্তার পুরুষ ফালকে বিনামূল্যে দেখায়, আর অন্য লোকের নারীকেও নয়, তার ছায়া দেখার জন্য হাজার টাকা খরচ করে ঘরের কোনায় টেলিভিশন সাজায়। টেলিভিশন সাজাইতে কোন টাকা খরচ হয় না? না টাকা খরচ হয়, খরচ হয়। অন্য লোকের মা বোনকে বাস্তবিকই দেখা যায় না ছায়া দেখা যায়? অন্য লোকের মা বোনের ছায়া দেখার জন্য যদি তুমি টাকা খরচ করতে পারো, যে নিজের বাস্তব বিবিরে বিনামূল্যে দেখাইলা কুনাক কলে তোমার মস্তক তাজা না গান্দা? মুসলমানের মস্তক কিভাবে গান্দা হয়েছে, কি পরিমাণ গান্দা হয়েছে চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেসব নারীরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় এরা অসভ্য বর্বর। রাসূল বলেন শয়তান এদের গাড়ে সোয়ার হয়, হইয়া দুইটা কাজ করে, একটা হইল রাস্তার পুরুষ পালের কুদৃষ্টিতার দিকে টাইনে আনে, আরেকটা হইল এই নারীটার কুদৃষ্টি রাস্তার পুরুষ পালের কাছে ঠেলে দেয়। ফলাফল কি হয়? ফলাফল পথে ঘাটে নারীর মান মর্যাদা লুণ্ঠিত হয়। কোথায় নারীর ইজ্জত লুণ্ঠিত হয়? পথে ঘাটে। পথে ঘাটে লুণ্ঠিত হয় কেন? ওই যে আল্লাহ বলেছিলেন ঘরে থাকো, বিনা দরকারে বের হয় না, আর দরকারে বের হওয়ার সময় পর্দা বেপর্দা হইয়া বের হয় না। এই তিনটা কথার কোনো একটা লঙ্ঘন করার কারণে বর্তমান দুনিয়াতে মুসলমান নারীর মান মর্যাদা ও পথে ঘাটে লুণ্ঠিত হয়। কাজেই নারীর কর্মস্থল পুরুষের কর্মস্থল সমান। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? নারীর যেই কর্মস্থল পুরুষের সেই কর্মস্থল না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। নারীর কর্মস্থল বসবাসের ঘরের ভিতরে, আর পুরুষের কর্মস্থল বসবাসের ঘরের বাইরে। তাই আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়িন্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, ইমান মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে সমান পুরস্কার দান করব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরও যদি আপনারা বসেন, এই পুরস্কারগুলির আলোচনা করা হবে নামাজের পর। এখন যাদের উজু নাই উজু করুন, যাদের উজু আছে কাতার বন্দী হন, আজানের ব্যবস্থা করুন।